আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি বিষয়ের উপর আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা পেশ করা হবে, মৃত্যুর পরের কি অবস্থা দিয়ে হবে আমাদের, তদ বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠের একটি ফজিলতময় হাদিস পাক শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। পুরো রমজানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমার তোহফা বন্টন হতে থাকে। দশটি রাত পার করিয়ে দিয়েছি আমরা। মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমরা যা আলোচনা আজকে শুনব ইনশাআল্লাহ, এটা দিলের মধ্যে স্থান দিয়ে আমরা আমাদের পরবর্তী জীবনকে, যে হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলার দয়ায় পেতে যাচ্ছি হায়াতটা, ওই হায়াতে আমরা আল্লাহ তাআলার বান্দেগি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মোতাবেক জীবন গড়ে আমরা আখিরাতে সফলকামী হয়ে যাই। চলুন, আমাদের সাথে রয়েছেন মোবাইল লীগে দাওয়াত ইসলামী। আজকে আমাদের মোবাইল লীগে দাওয়াত ইসলামী আমাদের সাথে যিনি আলোচনায় আসছেন, আমাদের সাথেই থাকছেন, তিনি হচ্ছেন আপনাদেরই পরিচিত মুখ মোহাম্মদ লিয়াকতুত তারি। লিয়াকত ভাই, আপনাকে স্বাগত।
মাশাআল্লাহ,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা আলোচনায় আসছি যে লিয়াকত ভাই, মৃত্যুর পর, মৃত্যু একটা এমন জিনিস যেটা কেউ যদি অবিশ্বাস করে বা অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সে ইমানের যেটা একটা সীমারেখা গন্ডি রয়েছে তা থেকে বেরিয়ে যায়। তো মৃত্যুকেও স্বীকার করতে হবে। মৃত্যুর পরে একটা আমাদের স্টেপ রয়েছে, একটা জগৎ রয়েছে, বিশাল জগৎ যার কোনো শেষ নাই। আমরা মনে করে থাকি, বিশেষ করে যুব সমাজ বা সামাজিকতার কারণে, সামাজিক কিছু অনৈতিক কাজের কারণে অতিষ্ঠ হয়ে বা ছেলে সন্তান, মেয়ে সন্তানের কিছু দুরাচারের, দুর্ব্যবহারের কারণে মা বাবা অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমাকে মদ দাও, বা নিজে এমন কোনো কাজ করে ফেলে যার মাধ্যমে তার মৃত্যু ঘটে যায়, আর মনে করে আমি নাজাত পেয়ে গেলাম। আসলে কি মৃত্যুর পরে কি আসলে মানুষের নাজাত, না মৃত্যুর পরে এমন একটা জগৎ রয়েছে যেটার ব্যাপারে পূর্বে আমাদের প্রস্তুতি দরকার এবং বিশ্বাসের সাথে সাথে এটার ব্যাপারে প্রস্তুতিও দরকার? তো এই বিষয়ে মৃত্যুর পর বলতে আজকে অনুষ্ঠানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাদের দর্শকদেরকে একটু খোলাখোলা আলোচনা করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে মৃত্যুর পর এটার টপিক এভাবে নেওয়া হয়েছে যে মানে আমরা মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি সেটা আমাদের মৃত্যুর আগেই নিতে হবে। যেহেতু আপনি বলেছেন যে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে, আমাদের চ্যানেলের দর্শক সবাইকে করতে হবে, তো মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য প্রস্তুতি তো পূর্বেই গ্রহণ করতে হবে। কেননা কোনো কিছুর প্রস্তুতি সেটা যদি তখন চলে আসে আর সেটা যদি তখন নিতে যায় তাহলে দেখা যায় যে সেটার জলদবাজি, তাড়াহুড়ার মধ্যে সেটার সঠিক যেটা ব্যবস্থা সেটা আমাদের দ্বারা হয়ে উঠবে না। তো আমরা যদি সেটার পূর্বে আমরা সেটার প্রস্তুতি গ্রহণ করি তাহলে সেটা যেভাবে হওয়ার দরকার, যেভাবে আমাদের পরিকল্পনা করার দরকার সেভাবে, সেই মোতাবেক হবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এই ব্যাপারে আমরা যদি মাদ্রাসায় দর্শকবৃন্দ, আমরা যদি কিতাবের মধ্যে দেখি, কিতাবুল্লাহর মধ্যে দেখি, কোরআনে পাকের মধ্যে মৃত্যুর অসংখ্য আয়াত, এভাবে যদি নবীগণ আলাইহিস সালামের হিকায়াত ঘটনাবলি পড়ি তো অবশ্যই উনারা আমাদেরকে মৃত্যুর ব্যাপারে অনেক আগাম আমাদেরকে আভাস দিয়ে এসেছেন যে এরকম এরকম ঘটে। কারণ আম্বিয়াগণ আলাইহিস সালামগণ অনেক কিছু দেখেন যা আমরা দেখি না, অনেক কিছু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন, তারা আল্লাহ তাআলার দেয়া জ্ঞানে জানেন যা আমরা জানি না। যেভাবে আমরা আখেরাতে যেমন জান্নাত কেউ দেখি নাই, জাহান্নাম কেউ দেখি নাই, কিন্তু জাহান্নাম সত্য, জান্নাত সত্য এটা আমরা মানি। মৃত্যুর পরে এবং মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হবে এটাও আমরা শুনেছি, আম্বিয়াগণ আলী সালাদু সালামের জোবানে বাগদার হাদিসা বাগের মধ্যে রয়েছে, ওনাদের ঘটনা বলি আমরা শুনেছি। তো আমাদেরকে মৃত্যুর উপর বিশ্বাস অবশ্যই রাখতে হবে। যে লিয়াকত ভাই, আমরা যেটা সপ্ত ইমান বলে থাকি, সাতটা জিনিসের উপর, মৌলিক সাতটা জিনিসের উপর আমাদের ইমান রাখাটা আবশ্যক ফরজ। মূলত সাতটা জিনিসের উপর আমরা যেটা সপ্ত ইমান বলে থাকি বিশ্বাস রাখা যায়। যেমন যেটা আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, মানে আল্লাহ তাআলার উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, ফেরেশতার উপর ইমান আনা, নবীদের উপর ইমান আনা। এরপর মৃত্যুর পরের জগৎ, এবং মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থান ঘটানো হবে, আমরা উঠব। আমরা মৃত্যু বরণ করে পশু পাখির ন্যায় মাটির সাথে মিশে গেলাম, বালি মাটির সাথে, এমন না। আমাদের রুহ আমাদের দেহে আবার ফিরিয়ে দেয়া হবে, আমরা উঠব। এই জগতে আমরা যা কিছু করেছি প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হবে। যেভাবে কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নাঈম নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আমাদের কাছ থেকে, আমরা জিজ্ঞাসিত হব ওই দুনিয়ার নিয়ামতের ব্যাপারে। তো ওই জগৎকে অস্বীকার করা কোনো নাই।
ধরুন আমাদের কখনো কারো হঠাৎ মৃত্যুর কথা আমাদের কাছে আসলো, ইনফরমেশন আসলো, বা পরিবারের সদস্যের কাছে আসলো, এখন সে যদি তাৎক্ষণাৎ তার অবস্থাগুলো করতে যায়, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে অবস্থাগুলো রয়েছে, এখন মৃত্যু তো আসবেই, সেটা আমারও আসবে, সবার আসবে। এখন আমি যদি চিন্তা করি যে মৃত্যুর পরবর্তী আমাকে গোসল রয়েছে, মৃত্যুর পরবর্তী অবস্থা কাফন দাফন রয়েছে, এরপর আমার জানাজার নামাজ রয়েছে, এরপর আমাকে কবরে রেখে দেওয়া হবে, এই অবস্থাগুলি আমি যদি আমার পজিশন থেকে চিন্তা করে যাই যে আমার যখন হঠাৎ মৃত্যু হয়ে যাবে, যখন আমার মৃত্যুর ইনফরমেশন আমার পরিবারের কাছে আসবে, তখন আমি যে পরিবারকে বলে যাই যে আমার গোসল কে দিবে, গোসলদাতা কে হবে, আমাকে কিভাবে কাফন, আমাকে কোন কাফন কাপড় পরিধান করানো হবে, এরপর আমাকে কোথায় জায়গা দেওয়া হবে, মাতফান কোথায় করা হবে, দাফন কোথায় দেওয়া হবে, এরপর আমাকে জানাজার নামাজ কে পড়াবে, এগুলো যদি আমি বলে যাই আমার ফ্যামিলি মেম্বারকে, তাহলে দেখা যাবে মৃত্যুর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে এগুলো আমার জন্য আসানি হয়ে যাবে। যেমন যখন আমরা ভালো অবস্থায় থাকবো, তখন খারাপ অবস্থা আসার আগে সেই খারাপ অবস্থা, বা খারাপ অবস্থা না হোক, আমার যে স্টেপ রয়েছে, যে সেকশন রয়েছে, এই সেকশন গুলোর প্রস্তুতি যদি আমি ভালো অবস্থায় নিয়ে নিই, তাহলে ওই সেকশন, ওই পদক্ষেপ যখন আমাকে নিতে, ওই টাইমটা যখন আসবে, তখন আমার জন্য এটা সহজতর হয়ে যাবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমি যদি কোনো ঘরের মধ্যে ইউপিএস আনি বা জেনারেটর আনি, এখন আমি যদি কারেন্ট যাওয়ার পর সেটা টেস্টিং করি, তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছু হবে না। এখন আমি যদি কারেন্ট যাওয়ার আগে একটা বাল্বকে নিভিয়ে, হ্যাঁ, সেটার এই ইউপিএস আর জেনারেটরের অবস্থাটা যদি চেক করিয়ে দিই, তাহলে আমার টেস্টিং হয়ে গেল, তাহলে আমার একটা রেজাল্টও আসলো সামনে। এখন মৃত্যুটাও এমন জিনিস যে মৃত্যু তো আসবেই আসবে, মৃত্যু অনিবার্য, মৃত্যু এটা মানে এমন জিনিস না যে কিছু জিনিস আছে যে হতেও পারে নাও হতে পারে, কিন্তু সকল মুসলমানের একটাই বিশ্বাস যে মৃত্যু আসবেই। তো সেই মৃত্যুকে আসার আগে আমাদেরকে কি করতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আজকে আমাদের টপিক এজন্যই নেওয়া যে আমরা তো সবকিছুর প্রস্তুতি গ্রহণ করি, পরীক্ষা আসলে কয়েকদিন পর পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, সেটার প্রস্তুতি নিয়ে ফেলি, কিন্তু যেটা আসবেই আসবে, যেটা একটা মানুষের জন্য, সেটা অমুসলিমরা তো, ওরা তো ওদের পরবর্তী অবস্থা সম্পর্কে হয়তো বা অতটুকু ওদের ইলমের মধ্যে তেমন প্রভাব ফেলে না যতটা মুসলমানের জন্য ফেলে, যে তার কবরের অবস্থা রয়েছে, আখিরাতের অবস্থা রয়েছে। এখন কোন মুসলমান যদি সেটা আসার আগে প্রস্তুতি গ্রহণ না করে, তাহলে হয়তো বা সেটা বোকামি ছাড়া কিছু হবে না। আরেকটা জিনিস আমরা আমাদের সমাজে এমনও দেখি যে মৃত্যুর পরে ঘরের মধ্যে অনেক ধরনের ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যায়, ছেলেদের মধ্যে, সন্তানদের মধ্যে, এছাড়া কবর কোথায় দিবে সেটা নেওয়ার মধ্যেও অনেক ঝগড়াঝাটি হয়ে যায়। এখন কোন একটা বান্দা চিন্তা করুক যে তার লাশ পড়ে আছে, আর তার লাশের সামনে তার পরিবারের মানুষজন ঝগড়া করছে, বিভিন্ন বিষয়ে বিবাদ লেগে গেছে, বা বিভিন্ন টপিক নিয়ে তাদের মধ্যে মন হয়ে গিয়েছে,
দ্বন্দ্ব লেগে গেছে।
এখন চিন্তা করুক যে আমার লাশ পড়ে আছে, আমি চিন্তা করি আমার লাশ পড়ে আছে, আর আমার ফ্যামিলি মেম্বাররা কোন একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, যেটা আমি আমার মৃত্যুর পূর্বে আমি সলভ করে যাইনি, তাহলে আশেপাশের মানুষ কি বলবে, আর আমার তখন রুহের অবস্থা কি হবে, আমার রুহ কি শান্তি পাবে, নাকি ওগুলা দেখে আরো মায়ুস হয়ে যাবে। একে তো তার মৃত্যুর অবস্থা, তার মধ্যে একে তো ওই অনুভূতি থাকবে অন্যরকম, তার অবস্থা থাকবে অন্যরকম, এর মধ্যে যখন তার ফ্যামিলি মেম্বারদের অবস্থা দেখবে তখন তার মধ্যে কেমন মানে কেমন ফিলিংস হবে সেটা হয়তো বা ওই অবস্থায় যাওয়া ছাড়া বোঝানো যাবে না, বোঝানো সম্ভব হবে না। তো এটা নিয়েও আমাদের চিন্তা করার বিষয় যে মৃত্যুর পূর্বে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা।
মাশাআল্লাহ, মৃত্যুর পর, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য, এটা নিয়ে আমরা আলোচনায় আসছি। মৃত্যুর পর কি হতে যাচ্ছে, ডট ডট ডট, আমাদের আশ্চর্যবোধক চিহ্ন বলেন, প্রশ্নবোধক চিহ্ন বলেন, আজকের বিষয় হচ্ছে এরকম যে আমার মৃত্যুর পর কি হতে যাচ্ছে, আমার প্রস্তুতি। আচ্ছা, সাথে সাথে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি আমার মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগেই নিব, এরপরে হচ্ছে আমার পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করেন তার ব্যাপার আমার প্রস্তুতি কেমন হচ্ছে। তো আজকে আলোচনায় মাশাআল্লাহ মোবাইল লেগে দাওয়াজ ইসলাম আলোচনা করলেন যে প্রত্যেক কিছুর প্রস্তুতি আগাম নিতে হয়, যেমন প্রতিরক্ষার জন্য বিভিন্ন বাহিনী থাকে, পুলিশ প্রশাসন থাকে, আপনার ডিফেন্স প্রশাসন থাকে, এভাবে আনুষঙ্গিক যা কিছু দরকার সরকার তা কিছু রাখে, এবং তাদেরকে এ বলে বসিয়ে রাখা হয় না যে যখন যুদ্ধ লাগবে তখন তোমরা ব্যাস তোমরা অ্যাকশনে আসবে, কিন্তু দেখা যায় বাহিনীকে প্রতিনিয়ত কন্টিনিউ সরকার কি করাচ্ছে, ওদের ডিপার্টমেন্টের মাধ্যমে অনুশীলনের মধ্যে রাখছে,
ট্রেনিং
এর মধ্যে রাখছে, কোথায় কি করতে হবে, কখন কোন টাইমে কি করতে হবে, মানে আপনের মধ্যে একটা দুশ্মন একটা মিত্র এরকম ভাগ করে যে এদেরকে কিভাবে তোমরা এই টাইমে কি করবা। তো আগাম প্রস্তুতি একটা দেশকে রক্ষা করার জন্য নিচ্ছে একটা সরকার বা একটা জাতি। অনুরূপভাবে আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান, আর শয়তান সবচেয়ে বড় হামলা চালায় মৃত্যুর সময়, সে কেড়ে নিতে চায় মানুষের ঈমানকে। এই ওই অবস্থায় যদি আমরা ফেল হয়ে যাই না, আর কখনো কামিয়াব হওয়ার সম্ভাবনা নাই যে আল্লাহ তাআলা তারপর আমাকে দয়া করবে, আমি ঈমান নিয়ে যেতে পারি নাই, তখন এই আশায় থাকা ঈমান নিয়ে যেতে পারি নাই, কি হয়েছে, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ মাফ করে দিবেন, না, ঈমানটা শর্ত। আমাদের মূল আকীদার মধ্যে এটা জিনিস যে ঈমান নিয়ে যেতে পারা শর্ত, যদি মুসলমান হয়ে যদি কেউ ইন্তেকাল করতে পারে তো আল্লাহ তাআলা তাকে অন্যান্য গুণা নবীদের সুপারিশের মাধ্যমে, বলিদের সুপারিশের মাধ্যমে, বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ঈমানকে ঠিক রাখার জন্য আমাকে মৌলিক প্রস্তুতি এখন থেকে নিতে হবে। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন যে আমাকে আমার প্রস্তুতি গ্রহণ করা চাই। যে জিনিসটা আপনি বললেন যে আমার কোথায় জানাজা হবে, কোন জায়গায় আমার দাফন হবে, কে আমার জানাজা করাবে, কে গোসল করাবে, আচ্ছা কে, যেকোনো একজন করার তো হয়, যেকোনো একজন,
কিন্তু
যেকোনো কাপড় দিলে হচ্ছে, যেকোনো পানি দিলে হচ্ছে,
সেটা যদি নেক বান্দা হয়,
এটার কোন ফজিলত
অবশ্যই আছে, নেক বান্দাদের সৎকে আল্লাহ তাআলা হয়তো আমার গুনাহকে মাফ করে দিতে পারেন, নেক বান্দাদের সৎকায় আমার কাফন দাফন সুন্নাত মোতাবেক হতে পারে, আর সেটা যদি কোন সৈয়দ জাদার হাতে হয়ে যায়, সেটা যদি কোন, সেটা যদি আমার পীর সাহেবের হাতই লেগে যায়, তো এটা চেয়ে সৌভাগ্যবান এর বিষয় আর কি হতে পারে। তো এটা মানুষের ক্যাফিয়াত থাকা উচিত, যে মানুষের অনুধাবন করা বিষয় যে আমার তো গোসল হবেই হবে, আমার তো কাফন দাফন পরাবেই পরাবে, আমার তো দাফন হবেই হবে, আমার তো জানাজা হবেই হবে। এখন সেটা যদি আমি আগে থেকে আমার ফ্যামিলি মেম্বারকে জানিয়ে যাই যে আমার কাফনের কাপড় উনি পরাবেন, আমাকে গোসল ইনি দেওয়াবেন, আমাকে যদি সম্ভব হয় জানাজার নামাজ ইনি পড়াবেন, এটা আপনারা এই এই মোতাবেক করে যাবেন, এই মোতাবেক আমার মৃত্যুর পর করবেন, এটা যদি আমি আগে থেকে বলে যাই তাহলে আমার ফ্যামিলি মেম্বারও আমার বলা মোতাবেক এরা করার চেষ্টা করবে। এখন আমি যদি হঠাৎ মৃত্যুবরণ করি তাহলে এরা না জানি কার হাতে না কার হাতে দিয়ে আমার গোসল করাবে, হ্যাঁ, যে জানে না হয়তো বা তার হাত দিয়ে গোসল করিয়ে দিচ্ছে, বা যে জানে না কাফনের কাপড় কিভাবে পরাতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের সমাজে এটাও দেখা যায় যে আমরা যখন মারা যাই তখন আমরা হুজুরকে ডাকি, আর তাড়াহুড়োর মধ্যে পড়ে যায় যে হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো, যে ওনাকে গোসল করাতে হবে। কিন্তু কেন, আমি কি আমার পরিবারের সদস্যদেরকে, আমি আমার আত্মীয় স্বজনদেরকে এগুলো শিখাতে পারি না? বা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাও ব্যবস্থা করে দিয়েছে যে কাফন দাফন কোর্স,
আচ্ছা,
তাজিদ যেটা কোর্স রয়েছে, জি, তাজহিস ও তাকফিন, জি, এটা মজলিস করেছেন যে মৃত্যুর পরবর্তী অবস্থা যেগুলো রয়েছে এগুলোর ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এখন চিন্তা করুন, কোন একটা বাবার লাশ পড়ে আছে আর ছেলে যদি দৌড়ায় মসজিদের হুজুরের জন্য বা ফোন করে যে হুজুর কখন আসবে, ওই অপেক্ষায় থাকে, এদিকে বাবার লাশ পড়ে আছে, মায়ের লাশ পড়ে আছে, বা মেয়ে না জানে, তখন অবস্থাটা কেমন হবে? তো এটা আমাদের চিন্তা করা উচিত, যে একটা বাবারও চিন্তা করা উচিত, একটা মারও চিন্তা করা উচিত। মাদানী চ্যানেল দর্শক, আপনিও চিন্তা করুন যে আমার যখন মৃত্যু হবে তখন আমার সন্তানরা কি এগুলো জানে, বা আমার মায়ের যখন মৃত্যু হবে, মৃত্যুবরণ করবে, যখন আমার বাবা মৃত্যুবরণ করবে, আমি কি জানি সেটা?
এটা দুই ক্ষেত্রেই চিন্তা করার বিষয়।
মৌলিক শিক্ষা যেগুলো আমাদের সন্তানদের দেয়া চায়, তন্মধ্যে একটা জিনিস হচ্ছে মৃত্যুর পরের এবং মৃত্যু হওয়া মাত্র যেই কাজগুলো করা দরকার এগুলো শিক্ষা সন্তানদের দেয়া দরকার, এটাও একটা পার্ট অফ লাইফ। তো আমরা আমাদের সন্তানদেরকে এগুলো শিখাই না, মৃত্যু কি জিনিস এটাও শিখাই না, বাস মানে হায়াত শেষ, মরে গেছে মাটি নিচে দাফন করে দেব, এটাই। তখন সন্তানদের ভিতর এটা অনুভূতি জাগে যে একটা আপনার যেভাবে জানোয়ার মারা গেলে তার যেভাবে আমরা মাটির নিচে একে গর্ত খুঁড়ে দিয়ে দেই, মাটি চাপা দেয়, এভাবে মানুষকে হয়তো দিয়ে দেয় জীবন এখানে মনে হয় শেষ, আমাদেরকে এরকম করা হবে, কিন্তু বাচ্চাদেরকে এটা জিনিসটা শেখানো দরকার। যে জিনিসটা আপনি বললেন মাশাআল্লাহ, এ ব্যাপারে আমাদের খেয়াল রাখা চাই যে বুজুর্গানে দিন পানীয় সঞ্চয় করে রাখতেন, যে আমার কাফ আমার গোসলের সময় কোন পানি ইউজ করা হবে। এখানে বুজুর্গানে দিনে তবুরকাতের পানি, জমজমের শরীফের পানি এবং কোন বুজুর্গের মুখের পানি, উজু করা পানি, এগুলো যখন আপনার এই গোসলের মৃত্যুর পরে গোসলের লাগে না, তো বরকতময় হয়ে যায়। আচ্ছা, তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনে এটা আমরা প্রমাণ পাই, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আপনার চাদর মোবারকটা একটু দেন না, আপনার জামাটা একটু কাফন হিসেবে আমি ব্যবহার করবো আমার বাবার জন্য। কারণ তারা জানতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের গায়ের স্পর্শ লাগা এই চাদর মোবারক এই জামা দিয়ে যদি আমার বাবাকে কবরে দাফন করা হয়, আশা করা হচ্ছে কবরের আজাব ক্ষতি সাধন করতে পারবো, অর্থাৎ আজাব হবেই না ইনশাআল্লাহ। তাই এভাবে দেখা যায়, আকাশ যদি আমার মৃত্যু যদি মদিনায় তৈয়বাই হয়ে যায় আর জান্নাতুল বাকির মাটি যদি আমার কবরের জন্য নসিব হয়ে যায় জায়গা, তাহলে বুঝা যাচ্ছে দাফনের স্থান, কাফন, গোসল এবং এমন কিতাবের মধ্যে কিবলা শেখ হাদিকে নবী রাসূল নামাজের আহকামের মধ্যে লিখেছেন জানাজার পদ্ধতির মধ্যে, যে যদি গুনাহগার ব্যক্তি হয়, যে মারা গিয়েছে সে যদি গুনাহগার হয়, নেককার ব্যক্তিরা যদি তার জানাজার মধ্যে শরিক হয়, নেককার ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ান, আমি সারমর্ম আরজ করছি, তাহলে নেককারের উসিলায় ওই বদকারের গুনাহ মাফ হয়ে যাবে। আবার দেখা যায় যদি যিনি ইন্তেকাল করেছেন তিনি যদি আল্লাহর বলি হন বা বলিয়া হন, তার আমরা যারা জানাজার নামাজে শরিক হয়েছি আমরা গুনাহগার, তাহলে ওই নেককার ব্যক্তির উসিলায় তার পেছনে যারা তার নামাজ পড়েছে ওই মাইয়াতের কারণে গুনাহগারদের গুনাহক্ষম হয়ে যাচ্ছে। মৃত ব্যক্তিকে প্রথম যেটা তোহফা খবরের মধ্যে দেয়া হয় সেটা হচ্ছে তার জানাজায় যারা অংশগ্রহণ করেছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
তাহলে যে আমরা যেটা ডিসকাস করছি যে মৃত্যুর পূর্বে প্রস্তুতি নেওয়া, তো এটা কেবল শেখ তরিকা তাবির আহলে সুন্নাহ থেকে আমরা তরবিয়ত পেয়েছি যে উনিও মৃত্যুর পূর্বে ওসিয়তনামা, মাদানী ওসিয়তনামা ওনারটা উনি লিখেছেন,
এটা বুজুর্গানের দিন করে যেতেন না
জি। তো এগুলো হচ্ছে যে মৃত্যুর পূর্বে আসলে মাদানী ওসিয়তনামা করা চাই, মাদানী ওসিয়তনামা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তা আমার বিষয় ছিল যে আমরা যারা প্রথমত যারা পিতামাতা রয়েছি তারা চিন্তা করার বিষয় যে আমরা আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার ছেলে মেয়ে কি আমাকে গোসল দেওয়ার মতো সেই যোগ্যতা রাখে কিনা, বা যারা আমরা ছেলে মেয়েরা আমরা শ্রবণ করছি আমরা নিজেকে চিন্তা করি যে আমার মা বাবা মারা যাওয়ার সময় আমি কি ওনাদেরকে গোসল দেওয়ার মতো যোগ্য আছি কিনা। তো এটা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই স্পেশাল যে কোর্স গুলো দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে যে কাফন দাফন কোর্স, এগুলো আমাদেরকে করা চাই। কেননা যদি আমি আমার বাবার মৃত্যুর সময় আমার মায়ের মৃত্যুর সময় আমি যদি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি তাহলে এটা দেখতেও ভালো লাগে না। তো এটাও কিতাবের মধ্যে এসেছে যে মৃত্যুর পর তাড়াতাড়ি দাফন দেওয়াটাই উত্তম। সেই ক্ষেত্রে তামিয়া আহলে সুন্নাত এটাও উনি ইরশাদ করেছেন যে আমাকে মৃত্যুর পর বেশিক্ষণ রেখো না, অর্থাৎ মানুষ জড়ো করার জন্য অপেক্ষায় থেকো না, আমাকে তাড়াতাড়ি দাফন করিয়ে দিও। তো এটাও আমাদের দেখার বিষয় যে আমরা মৃত্যুর পূর্বে আমাদের যেগুলা অবস্থা হবে, মৃত্যুর পরে যে অবস্থা হবে সেগুলা কি আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি কিনা ইনশাল্লাহ এটাও শ্রবণ করব। অনেক সময় এটাও দেখা যায় যে হাই সন্তানরা না বুঝার কারণে, সন্তানরা না জানার কারণে এমনও দেখা যায়, অনেক মৃত্যু আমরা এরকমও দেখেছি যে মৃত্যুবরণ তো করেছে সেটা মা হোক বাবা হোক, অনেক সন্তান জানেই না যে মৃত্যুর সময় হাত পাকে সোজা করে দিতে হয়।
আচ্ছা,
অনেককে দেখা যায় অনেকের বাবা মা মৃত্যুবরণ করেছে কিন্তু ওনাদের হাত পা গুলো বটনা অবস্থায় থাকে, সোজা করে দিতে হয় সেটাও কেউ জানে না,
শক্ত হয়ে যায়।
জি, শক্ত হয়ে যায়। এছাড়াও মৃত্যুর পর যে কাফনের কাপড়টা কিভাবে পরাতে হয় সেটাও অনেকে জানে না, এছাড়া যদি চোখ খোলা থাকে তাহলে চোখকে যে সাথে সাথে বন্ধ করে দিতে হয় সেটাও অনেকে জানে না। অর্থাৎ একটা মানুষের মৃত্যুর পর যে যে অবস্থাগুলা করা প্রয়োজন সেগুলো অনেক ছেলে মেয়ে জানে না, যার কারণে কোন একটা মানুষ যখন কোন একটা আলেম দিন যখন আসেন কোন একটা যখন কোন এগুলো যারা বিজ্ঞ যারা আসেন তখন তারা আফসোস করে, হাই কেমন সন্তান ওনারা রেখে গিয়েছেন যে দুনিয়া বিশিক্ষায় তো শিক্ষিত করতে পেরেছেন কিন্তু দিনই কোনো তালিম ওনারা নিজের সন্তানকে দিয়ে যেতে পারেনি, যার কারণে পিতা তো ইন্তেকাল করেছেন মাতা তো ইন্তেকাল করেছেন কিন্তু যেভাবে ইন্তেকালের পরবর্তী অবস্থা রয়েছে সেগুলো সন্তান দ্বারা সম্ভব হয় না। কিন্তু এখানে একটা বিষয় এটাও রয়েছে যে ইহতিরামে মুসলিমের কারণে অর্থাৎ মুসলমানের ইহতিরাম করার ক্ষেত্রে বাকি যারা উপস্থিত থাকবে ইনাদেরও প্রয়োজন। তো যদি সন্তান না জানে তাহলে তো যারা বাকিরা রয়েছেন রিলেটিভস রয়েছেন বা যারা এলাকাবাসী রয়েছেন ওনারা যখন আসবে তখন ওনাদের উপর এটা দায়িত্ব হয়ে যায় যে আবশ্যক হয়ে যায় যে ওনারা যাতে ওই মৃত্যুর পরবর্তী যা ভুল ছুটি দেখবে যা সন্তানের দ্বারা সম্ভব হচ্ছে না সেগুলো যাতে ওনারা আদায় করে দেয়, কেননা যেগুলো ফরজে কিফায়া রয়েছে এগুলো তো ওনাদের আদায় করা প্রয়োজন, কেননা যদি কেউ আদায় না করে তাহলে তো সবাই গুনাহগারের মধ্যে পড়ে যাবে। কিন্তু আমি যিনি মৃত্যু বরণ করছেন ওনার ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় রয়েছে, আমরা যারা শ্রবণ করছি আমি একটু জিনিস লক্ষ্য করি যে আমি মারা যাওয়ার পর ফরজে কিফায় যা রয়েছে সেটা তো আমি আদায় করতে পারবো না, সেটা তো আমার রিলেটিভস বা সন্তান সন্ততি এরাই আদায় করবে। কিন্তু একটা জিনিস আমার মৃত্যুর পূর্বে যা আমার মানা করা আবশ্যক ছিল সেগুলো যদি আমি মানা করে না যাই তাহলে কিন্তু আমি গুনাহগার হব। যেমন আমি মৃত্যুবরণ করার পর আমি যদি জানি যে আমি মারা যাওয়ার পর আমার পরিবারের লোকজন বিলাপ করবে, বিলাপ মানে আমরা হয়তো অনেকে বুঝি না যে মানে অঝর নয়নে আওয়াজে এমন ভাবে আওয়াজ করে কান্না করছে যে লোকবাসী শুনে বুঝে যাবে যে এখানে কোনো মাইয়ের রয়েছেন, তো এভাবে কান্না করছে আমি জানি যে আমার মারা যাওয়ার পর এভাবে কান্না করবে আমার ফ্যামিলি মেম্বার বরদাস্ত করতে পারবে না। এখন আমি যদি সেটা জীবিত থাকা অবস্থায় আমি মানা করে না যাই তাহলে গুনাহগার কিন্তু আমি হব, কেননা সেটা আমার উপর আবশ্যক ছিল যাতে আমি আমার ফ্যামিলি মেম্বারকে আমার রিলেটিভসকে আমি এটা বলে যাই যে আমি মারা যাওয়ার পর তোমরা কখনো বিলাপ করবে না, কারণ এটা হারাম পর্যন্ত বলা হয়েছে। তো আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে
অনুমতি আছে কিন্তু বিলাপ করার অনুমতি নাই।
তারপর অনেকের অবস্থা এমন হয়ে যায় মাসুদ ভাই যে বাড়ি দিতে থাকে নিজের শরীরকে আঘাত দিতে থাকে
মাথা
এগুলো করা থেকেও বিরত থাকা চাই। এখন বিরত কিভাবে থাকবে যদি আমি মানা না করে যাই তাহলে তারা
রেডি
করে যেতে হবে, না হলে কিন্তু গুনাহগার আমি হব। এগুলোও কিন্তু মৃত্যুর পূর্ববর্তীর কিছু অবস্থা প্রিপারেশন এগুলো কিন্তু নিতে হবে,
এটা আমাকে নিয়ে দেখাতে হবে তখন আমার বাচ্চারাই শিখবে। যে আপনি বললেন বাচ্চাদের ব্যাপারে আসলে আমি কতটুকু জানি, আমি যদি অনুসরণ করি আমি যদি শিখি তো আমার বাচ্চারা শিখতে থাকবে। দেখেন প্রতিদিন ড্রেস আপ আমি করতে জানি, আমার পাঞ্জাবি জামা কিভাবে পরতে হয় পাজামা কিভাবে পরতে হয় আমি সেটা জানি, আমার বাচ্চাকে কিভাবে জামা পরাতে হয় সেটা আমি জানি, সবকিছু জানি। আমি সবকিছুই জানি বাচ্চাকে একটা মেহমানের সামনে কিভাবে উপস্থাপন করতে হবে সেটা আমি জানি, কিন্তু একটা মাইয়াতকে কিভাবে গোসল করাতে হবে কাপড় পরাতে হবে সেটা আমি জানি। অথচ বাচ্চাকে প্রতিনিয়ত আমি গোসলখানার মধ্যে আমি গোসল করাচ্ছি, তাহলে যেটা আমার আসল পর্যায়ের কাজ সেটা না শিখিয়ে আমি অন্য কাজের মধ্যে রয়েছি। আমাকে আসলে এদিকে একটু ধ্যান করা চাই, ধ্যান দেওয়া চাই। আমাদের কিছু ইসলামী ভাই এক বৃদ্ধকে ইনফিরাদি কোশিশ করলেন, বুঝালেন যে চলেন আমাদের সাথে মাদানী কাফেলায় যায় আল্লাহ তালার ঘর মসজিদ শরীফে, তিন দিন থাকবো আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, চলেন মাদানী কাফেলায় যায়। যে শিখার ব্যাপারে যেটা আলোচনা চলছে যেটা আমরা শিখি না, কিন্তু মাদানী কাফেলা যদি যাই মৃত্যুর পরের আগের অনেক কিছু শেখা হয় আমাদের। তখন সে বলল ইনশাল্লাহ কিছুদিন পর আমি নিয়ত করছি আমার বাচ্চাটা আসুক তখন আমি করব। আচ্ছা ঠিক আছে, বাচ্চা বাইরে ছিল, বাচ্চা আসছে ছেলে। আচ্ছা এরপর আবার যোগাযোগ করলেন আমার বাচ্চার বিয়ে শাদী হবে, এরপর দেখি আমি এখন ব্যস্ত ফ্যামিলির অনেক কাজে ব্যস্ত, কিছুদিন পরে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে মাদিনা কাফেলায় সফর করব। আচ্ছা আরো কিছুদিন পরে এখন আমাদের ইসলামী ভাইয়ের যোগাযোগ করলো, তার ঘরের দরজায় টোকা দিল, নক করলো, ভিতর থেকে দরজা খুললো। সেদিন আর ওই বৃদ্ধের দেখা নাই, বৃদ্ধের ছেলের দেখা। তো বললো আপনার আব্বা কোথায়? আমি হুজুর আপনি চলে আসছেন? মানে ইসলামী ভাই তো ইসলামী ভাই এ ধরনের মাদানী লেবাসের মধ্যে ছিল, তাকে দেখে ওই বৃদ্ধের ছেলে খুব আনন্দিত খুশি হয়ে গেছে যে হুজুর আপনি আসছেন আমার এই বিপদের মুহূর্তে, কি কেন কি হয়েছে, আপনার আব্বা কোথায়? হুজুর আমি তো এই কারণে আপনাকে খুঁজছি, আমার আব্বা আজকে অমুক টাইমে ইন্তেকাল হয়ে গেছে, তার মাদানী কাফেলা করার সুযোগ হয় নাই। আচ্ছা তো আপনার আব্বা কোথায় এখন? আমার আব্বাকে কি করবো আমি ঠিক বুঝতে পারছি না, আমি বাথরুমের মধ্যে রেখে দিয়েছি। দেখেন নিজের বাবাকে ওই মানে কক্ষ থেকে উঠিয়ে বাথরুমের মধ্যে রেখে দিয়েছে, বাথরুমের মধ্যে কি থাকে আমরা তো জানি ঠিকই, তো একটা মানে বাবাকে একটা খড়কুটোর মতো আমি মনে করলাম না, আমি বাথরুমের মধ্যে রেখে দিয়ে দিলাম। আর ওই বাচ্চা ওই ইসলামীকে বলছে আমি মিউনিসিপ্যালিটির কাছে ফোন করেছি যাতে তারা ওই গাড়ি পাঠিয়ে দেয় আমার বাবাকে যেন নিয়ে যায়। দেখুন দেখুন, আমি বাচ্চাকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছি দুনিয়াবী ক্ষেত্রে, আমি বাচ্চা কিভাবে টাকা ইনকাম করতে হয় সব লজিক সব কারিকুলাম আমি শিখিয়েছি, আমি শিখাই নাই শুধু আপনি যেটা বললেন ইহতিরামে মুসলিম, মুসলমানদের সম্মান, যে বাবা হিসেবে একজন মুসলমানকে কিভাবে সম্মান করতে হবে, আর সন্তান হিসেবে একজন মুসলমান সন্তানকে কিভাবে স্নেহ করতে হবে, মৃত্যুর পর একজন মুসলমানের সাথে কেমন ব্যবহার করতে হবে আমার, এগুলো আমি বাচ্চাকে শেখাই নাই। আজকে না শেখানোর কারণে আজকে বাচ্চা তো বিদেশ থেকে লেখাপড়া করেছে, অনেক কিছু ইনকাম করেছে এবং ভালো জায়গায় বিয়ে করেছে, দুনিয়া বিখাচ্ছে, কিন্তু বাচ্চার বউ জানে না মনিয়তের সাথে মৃত ব্যক্তির সাথে সাথে কিরকম আচরণ করতে হয়। তখন ইসলামের কান্না শুরু করে দিল, হাই হাই একজন বাবা তার সন্তানকে শিখায় নাই কিভাবে তাকে মৃত্যুর পরে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তখন ইসলামী ভাইরা ইসলামী ভাইকে নিয়ে তার গোসলের ব্যবস্থা করলো, এরপর জানাজা কাফন এবং তাকে কবরস্থ করা, এরপর কবরে মিলাদ ফাতিহা যা করা দরকার আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা করেছে। তখন এখন আমি বলতে যাচ্ছি যদি ওই বুড়ো ইসলামী ভাই তিনি ইন্তেকালের আগে যদি সময়টা দাওয়াত ইসলামের ইসলামী ভাইকে যদি দিয়ে দিতেন, ছেলে দেখতো আমার বাবা কোথায় যাচ্ছে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হচ্ছে, ওখানে কি শিখাচ্ছে, সেটা বাবাও শিখে এসে বাচ্চাকে বলতে পারতো বাবা আমি আল্লাহর ঘর মসজিদে তিন দিনের জন্য থেকে এসেছি ইসলামীদের সাথে মাশাআল্লাহ অনেক কিছু শিখেছি, তোমারও ভালো লাগবে চলো আমার সাথে। বাবাও জানতো ইনশাআল্লাহ মৃত্যুর পরে বাবাকে ওই সমস্যার সম্মুখীন আর হতে হতো না। তাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাকে আপনাকে যদি আমার বাচ্চা আমাকে যদি ওই বাথরুমের মধ্যে ফেলে রাখে, আমাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে রাখে, তখন আমার কেমন লাগবে, আমার রুহ কষ্ট পাবে। আমরা মনে করি যে মৃত্যুর পর রুহ আমার শরীর থেকে আলাদা হয়ে গেছে, আমার নড়াচড়া থাকবে না, আমার অনুভূতি শক্তি থাকবে না। না না, কিতাবের মধ্যে আছে যে মৃত্যুর পর মানুষের অনুভূতি শক্তি আরো অনেক গুণে বেড়ে যায়, সে তার উপর যখন একটা পিঁপড়াও যদি চলাচল করে না, পানির ফোঁটাও যদি গড়িয়ে যায় না, এটা তাকে অনেক আঘাত দেয় যে এটা মানে তার অনেক ভারী মনে হয়। তা প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার ওই অবস্থায় আমাকে যদি আমার সন্তানরা গুরুত্ব না দেয়, বাইরে ফেলে রাখে, আমার সন্তান কেমন, সে তো 100,000 মানুষের সামনে সেমিনারে বক্তব্য দিতে পারছে, ইংলিশে বলেন বাংলায় বলেন অন্য ভাষায় বলেন, সে অনেক ভাষাবিদ পারে, কিন্তু সে পারে না শুধু আমাকে সামনে রেখে জানাজার নামাজটা পড়াতে পারে না, আমার বাচ্চার সামনে দাঁড়িয়ে দুরাকাত ফজরের নামাজ পড়াবে আর আমি বাবা হিসেবে পেছনে দাঁড়িয়ে ইত্তেদা করব, আমার সন্তান আজকে সমাজের ইমাম হয়ে আছে, আমি এটা পারি না, এটা পারি না আমার ছেলেকে শেখাতে। আমার
জানাজার নামাজ পড়াবে তো দূরের কথা, বাবার যে সে জানাজার নামাজে কি পড়ে সেটাও জানে না।
আচ্ছা,
জানাজার নামাজ কি কি কোন তাকবীরে কি সূরা পাঠ করতে হয় কোন দোয়া পাঠ করতে হয় সেটাও জানে না।
এটা কি দরকার, এটা তো ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে দিলাম, ইমাম সাহেব পড়িয়ে দিল, বাস টাকা টাকা, মনে করে যে বাচ্চাকে টাকা কামানো শিখাচ্ছি এই টাকায় তাকে দুনিয়া আখেরাতের মধ্যে নাজাত দিয়ে দিবে না। আসলে এটা দুনিয়াতে হয়তো কিছুক্ষণ সাময়িক আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা কাজে আসছে, কিন্তু না আখেরাতের মধ্যে এটা কোনো কাজে আসবে না, এটা বৃথায় যাবে যদি আমি এটা সঠিক ব্যবহার করতে না পারি। তাই মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলা যে মহান নিয়ামত দান করেছেন আমাদের সন্তান, আমাদের সন্তানদেরকে যদি আমি ভালো পরিবেশ দেই এ দুনিয়াতে কিভাবে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি তাদেরকে আমি গড়ে তুলি, তো ইনশাআল্লাহ তার সম্মান সমাজের মধ্যে হবে আর আমার সম্মান সন্তান দুনিয়া এবং আখিরাতের মধ্যে, অর্থাৎ আমার মৃত্যুর পরে সে এটা ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাই তিনটা জিনিস বাচ্চাদেরকে শিক্ষা দাও, একটা হচ্ছে বাচ্চাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহব্বত শিক্ষা দাও, হুব্বে নবীকুম, তোমাদের নবীর মহব্বত ভালোবাসা শিক্ষা দাও। আমরা তো অনেক প্যার ভালো নিজেদের ভালোবাসা বাচ্চাদের অন্তরে ঢুকানোর চেষ্টা করি, কিন্তু আমি যদি আমার নবীর প্রেম ভালোবাসা, নবী কিভাবে কষ্ট করে দুনিয়াতে এই দ্বীনের প্রচার প্রসার করেছেন ওনাদের পরিবারের মহব্বত যদি শিক্ষা দেয় না, তো আমার প্রেমটা আমার মহব্বতটা বাচ্চার অন্তরে অটোমেটিকলি ঢুকে যাবে। তো কেননা আমি আল্লাহ তার রসুলের কাজ করছি আর আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের এটা ওনাদের পক্ষ থেকে দয়া হবে যে আমার মহব্বত বাচ্চার অন্তরে ঢুকে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে তোমাদের নবীর সন্তানদের মহব্বত শিক্ষা দাও, আওলাদে রাসূলের মহব্বত শিক্ষা দেয়া। তৃতীয় নম্বর হচ্ছে কোরআনে পাক শিক্ষা দাও, কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দাও। আমরা বাচ্চাদেরকে তো নবীর মহব্বত শিখাই না, বাচ্চাদেরকে তো নবীর আওলাদের মহব্বত শিখাই না, বাচ্চাদেরকে তো আমরা কোরআনে পাক শিখাই না, শেখায় তো কিছুদিনের জন্য শেখায়, 3 মাসের একটা কোর্স, আলিফ বা তাফা কিছুদিনের জন্য পড়ে নিল, বাস বাচ্চা এবার যখন ইংলিশ গ্রামার স্কুলের মধ্যে গেল বাচ্চা ওগুলো ভুলে গেছে, আমার কোনো টেনশন নাই। কিন্তু প্রাইভেটের উপর প্রাইভেট টিউশন ফি দিয়ে দিয়ে আমি বাচ্চাকে কিন্তু অঙ্ক, ম্যাথামেটিক্স, আপনার ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, যা কিছু বলেন সূত্র, এগুলো সবসময় বাচ্চা এগুলো সবসময় ইয়াদ রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না, এটা ইউনিভার্সিটির মধ্যে কাজে আসবে, সবসময় তুমি স্মরণ রাখবে, এটার ব্যাপার
আমার টেবিলের সামনে সূত্রগুলো নিবদ্ধ থাকে।
কিন্তু যেটা আমার দুনিয়া আখেরাতে কাজে আসবে সেটা ব্যাপার আমার কোনো ধ্যান ধারণা নাই। যে আপনি যেটা আলোচনা করতে যাচ্ছিলেন মাদানী ওসিয়তনামা,
যেটা সবারই করা প্রয়োজন, মাদানী ওসিয়তনামা বলতে কি, যে মৃত্যুর পরবর্তী অবস্থার একটা
লিস্ট বানিয়ে বাচ্চাদেরকে
ওসিয়ত করে যাওয়া, বাচ্চাদেরকে না যাকে দিলে সে পালন করতে পারবে, সেটা যেই হোক ফ্যামিলি মেম্বারের মধ্যে। আমার আমি আমার আগে যে আমার মা বাবার আগে যে আমি যাব না সেটার তো কোনো গ্যারান্টি নেই, আমি চাইলে আমি আমার মা বাবাকে দিয়ে যেতে পারি, এটার একটা কপি আমার আমার ঘরের সন্তান সন্ততি বা আমার ঘরওয়ালিকেও দিয়ে যেতে পারি, যাতে সে সেটা কি করতে পারে, সেটা পালন করতে পারে, আদায় করতে পারে। তো বাপা মাদানী ওসিয়তনামা, এজন্য বাপার মাদানী ওসিয়তনামা গুলোকে যখন আমরা ফলো করবো তখন দেখা যাবে মানুষ তো এমনি তো অনেক ওসিয়তনামা করে, অনেক ধরনের ওসিয়তনামা করে যেখানে মধ্যে অনেক দুনিয়াবি খাইশও থাকে, এরপর অনেক মানে এমন এমন অবস্থাও লেখা থাকে যা হয়তোবা শরীয়তের দৃষ্টিতে জায়েজও নেই, যেটা ওসিয়তনামার যোগ্য না। অর্থাৎ অনেকে ওসিয়তনামা করে, অনেকে অনেক কিছু লিখে যায়, কিন্তু সেটা যদি যখন আমরা কোন সুন্নি আলিমে দিন কোন দারুল ইফতার কাছ থেকে আমরা এটা যাচাই বাছাই করবো তখন এটা দেখা যাবে যে আমার ওসিয়তনামাটা হয়নি। তো এই জন্য আমি মাদানী চ্যানেলের দর্শক ওনাদেরকে আরজ করবো যে বাপার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার যে 40টি মাদানী ওসিয়তনামা উনি লিখেছেন
নিজের জন্য,
এখন আমরা দেখি যে এগুলোর মধ্যে কোনগুলো আমাদের জন্য সম্ভব হবে, কোনগুলো আমাদের জন্য প্রয়োজন, কোনগুলো আমাদের জন্য করা যায়। নিগাহ সাহেব এটা বলেছেন যে উনি বাস এটা বলে দিয়েছেন ওনার ফ্যামিলি মেম্বারদেরকে যে বাপার মাদানী ওসিয়তনামা যা তাই আমার মাদানী ওসিয়তনামা, তো অর্থাৎ উনি কোনো পয়েন্টকে সেখান থেকে বাদ দেননি। আর ওসিয়তনামার ফজিলত একটা এটাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ওসিয়ত করার পর মৃত্যুবরণ করলো সে সোজা রাস্তা ও সুন্নাতের উপর আমল করে মৃত্যুবরণ করল, এবং তার মৃত্যু তাকওয়া ও শাহাদাতের উপরই হলো, এবং সে যেন ক্ষমাপ্রাপ্ত হয়েই মৃত্যুবরণ করলো। অর্থাৎ আমরা যদি ওসিয়তনামা করে যাই তাহলে আমাদেরকে শাহাদাতের মত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, কিন্তু ওই ওসিয়তনামাটা শরীয়ত সম্মত হতে হবে, ওই ওসিয়তনামাটা আমার শরীয়ত যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে হতে হবে। এর জন্য একটা সুন্দর মাধ্যম হচ্ছে বাপার মাদানী ওসিয়তনামাটা ফলো করা, যাতে আমরা সেখান থেকে কিছু হাসিল করতে পারি। যেমন বাপা একটি মাদানী ওসিয়তনামা এভাবেও করেছেন, যখন আমাকে মুমূর্ষু অবস্থায় পাবে, যখন আমার অবস্থা মুমূর্ষু হবে, যখন আমার মৃত্যুর অবস্থা কাছাকাছি চলে আসবে, ওই মুহূর্তে যাবতীয় যা কার্যাবলী থাকবে তা সুন্নাত মোতাবেক সম্পাদন করবেন, আর যদি সম্ভব হয় ডান পাশে শোয়াবেন, চেহারা কিবলামুখী করে দিবেন, সুরা ইয়াসিন শরীফও পাঠ করে শোনাবেন। তো এটা যখন আমি আমার ওসিয়তনামাতে লিখে যাব, যখন এটা আমি আমার সন্তান সন্ততির কাছে দিব, তখন মৃত্যুর পরে আমাকে আর মৃত্যুর পর তো কেউ বলার কোনো ক্ষমতা রাখে না বা কেউ কিছু করারও ক্ষমতা রাখে না, কিন্তু আমার ওসিয়তনামায় সব কথা বলে দিবে, আমার ওসিয়তনামায় সবকিছু করে দিবে, আমার ওসিয়তনামায় আমার সুন্নাত মোতাবেক পরবর্তী যা স্টেপ হবে সেগুলো পালন করে দিবে যদি আমি সেটা বলে যাই। এরপর আরেকটি মাদানী ওসিয়তনামা এভাবে বলেছেন, যদি সম্ভব হয় তাহলে শেষ নিঃশ্বাস ত্যাগের পরও সুন্নতের প্রতি লক্ষ্য করবেন, যেমন কাফন দাফন ইত্যাদি কার্যাবলী তাড়াতাড়ি সম্পাদন করবেন, বেশি লোক সমাগমের আশায় জানাজা দাফন ইত্যাদি অযথা বিলম্ব করা সুন্নাত নয়। এবং বাপা এটাও বলেছেন যে বিশেষত জোরালো তাগিদ হলো কখনো বিলাপ করবে না, যে আমরা শুনেছি যে বিলাপ করাটা এটা আমাকে আগে থেকেই মানা করে দেওয়া উচিত, এখন যখন আমি ওসিয়তনামা করে যাব সেখানে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বাররা বুঝেই যাবে, সেটা আমি ওদেরকে তাগিদ দিয়ে যাচ্ছি যে আমার মৃত্যুর পর তোমরা বিলাপ করবে না। তো এখন আমি যদি ওসিয়তনামা করে যাই তাহলে আমাকে আর এক্সট্রা ভাবে তাগিদ দিতে হচ্ছে না, আমার ফ্যামিলি মেম্বাররা জেনেই গেছে যে এটা আমার পক্ষ থেকে নিষেধ রয়েছে, অর্থাৎ আমি বেঁচে গেলাম, আমি বলে দেওয়া মানে আমি বেঁচে গেলাম। এজন্য বাপার যে ওসিয়তনামা রয়েছে, নিগরান সূরা এটাও আরজ করেছেন যে বাপার যে ওসিয়তনামা রয়েছে সেটা বারবার ফ্যামিলি মেম্বারদের মাঝে শুনিয়ে দেওয়া, পরিয়ে দেওয়া, মৃত্যুর পর সুন্নাত মোতাবেক কিভাবে কাফন দাফন করতে হবে, কিভাবে আপনার কবরে দাফন করতে হবে, কিভাবে জানাজা নামাজ কার মাধ্যমে পড়াতে হবে, সেটাও আমি আমার ফ্যামিলি মেম্বারকে জানিয়ে দিতে পারবো। এবং বাবা আরেকটা মাদানী ওসিয়তনামা খুব সুন্দর এভাবে বলেছে যে কাফনের কাপড় যদি জমজমের পানি বা মদিনা শরীফের পানি বা উভয়ের পানি দ্বারা সিক্ত করা হয় তবে তো সৌভাগ্যই। সৈয়দ বংশের কোন লোক যদি মাথায়, এখানে সবুজ পাগড়ির কথা বলা হয়েছে, যে সৈয়দ বংশের কোন লোক যদি মাথায় সবুজ পাগড়ি পরিয়ে দেন তাহলে বড়ই সৌভাগ্য হবে।
মারহাবা, আপনার মাশাআল্লাহ মাদিনী ওসিয়তনামা যেগুলো পড়ছেন বাপা আমিরুল হোসেন লিখেছেন, এটা শুনে এবং আপনার আলোচনা থেকে এটাই গুরুত্ব আমি বুঝে নিলাম যে এটাকে একটা চার্ট বানিয়ে আমার রুমের মধ্যে
লাগিয়ে দেওয়া উচিত।
তখন আমার বাচ্চারা যখন আসবে না তখন দেখবে যে বাবা এগুলো কি ওসিয়তনামা, বেটা আমি আমার ছেলেকে বলতে পারবো, পুত্র আমি যখন ইন্তেকাল করবো এটা অনুযায়ী আমল করবো। বাচ্চারা যখন এটা পড়বে না, যেমন আমি আমার ঘরের মধ্যে বলি আমার বাচ্চা এখন পড়তে শিখছে, ঘরে যা বাংলা দেখে না সবকিছু পড়তে সে পড়তে থাকে যে আব্বু এটা বানান কি বানান করে আবার আমাকে শোনায়। আমি যদি এই অবস্থা থেকে যদি এগুলো সবকিছু মাদানী ফুলগুলো লিখে আমি
সন্তানও শিক্ষা পাবে। আরেকটি হাদিসে পাক আমি এভাবে পড়ে এসেছি যার সারমর্ম কিছুটা এরকম, যে ব্যক্তি 70 বছর জাহান্নামে যাওয়ার মতো আমল করলো, 70 বছর জাহান্নামে যাওয়ার মতো আমল করলো কিন্তু মৃত্যুর পূর্বে তার ওসিয়তের মধ্যে ইনসাফ করলো, অর্থাৎ ওসিয়তের মধ্যে সে শরীয়তের গণ্ডিতে থেকে ওসিয়তনামা করে গেল, সে মৃত্যুর পর জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করবে। তো ওসিয়ত এটা খুবই গুরুত্বপূর্ণ, ওসিয়ত যখন আমি করে যাব তখন আমার সন্তান সন্ততি, আপনি যেভাবে বললেন মাশাআল্লাহ, আমি এখান থেকে একটি গুরুত্বপূর্ণ মাদানী ফুল আপনার থেকে আমি শিখলাম যে এটা আমাদের ঘরে শুধু কারো হাতে সোপর্দ করা নয়, টাঙ্গিয়ে রাখা উচিত, যাতে আসতে যেতে সবার স্মরণ হওয়া চাই যে আমার মৃত্যুর পরে এমন অবস্থা হবে, আমার মৃত্যুর পরে এমন
একটা ফিকির
হবে। আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ মাদানী ওসিয়তনামা, লাস্ট একটা মাদানী, এমনি তো 40টি মাদানী ওসিয়তনামা রয়েছে, একটা লাস্ট মাদানী ওসিয়তনামা বাবা যেটা লিখেছেন সেটা হচ্ছে যে 40-এর মধ্যে 25 নম্বর যেটা লিখেছেন সেটা হচ্ছে আমার উপর কারোর ঋণ থাকলে তা আমার সম্পদ থেকে পরিশোধ করবেন, আর যদি আমার সম্পদ না থাকে তাহলে আমার সন্তান সন্ততি জীবিত থাকলে তারা নতুবা অন্য কোন ইসলামী ভাই দয়া করে নিজের সম্পদ থেকে আমার ঋণ পরিশোধ করবেন, আল্লাহ তাআলা মহান প্রতিদান দান করবেন এবং বিভিন্ন ইজতিমাতে ঘোষণা করে দিবেন যে কেউ আমার দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে কিংবা আমার দ্বারা কারো হক ধ্বংস হয়ে থাকলে সে যেন আমাকে অর্থাৎ মোহাম্মদ ইলিয়াস কাদেরীকে ক্ষমা করে দেয়, আর কেউ আমার নিকট কর্জ পেয়ে থাকলে সে যেন তাড়াতাড়ি আমার ওয়ারিশদের সাথে যোগাযোগ করে তা নিয়ে নেয় এবং যেন ক্ষমা করে দেয়। এখান থেকে আমি যেটা মাদানী ফুল নিজে শিখলাম সেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা অনেকে, আমার বাবা মারা যায়, আমার মা মারা যায় বা আমি মারা যাই, আমি যার থেকে কর্জ পাবো বা যে আমার থেকে কর্জ পাবে আমি সেগুলো লিখে রাখি না,
লিখে না,
যার কারণে দেখা যায় মৃত্যুর পর কর্জ পানেওয়ালারা সিরিয়াল ধরে কিন্তু কর্জ আমি যার থেকে পাবো তাদের সিরিয়াল দেখার কোনো সম্ভাবনা থাকে না। এটার কারণে দেখা যায় হয়তোবা আমি আমার বাবার হক যাদের তৌফিকে থাকে অনেকে তো আদায় করে, কিন্তু অনেক বদ্ধসিদ্ধ এমনও রয়েছে যাদের টাকা থাকা সত্ত্বেও বাবার ঋণগুলো আদায় করে না।
আদায় করতে চাইবে কেন, আমি তো সেই শিক্ষা তাদেরকে দেই নাই, আমি তো শুধু সম্পদের নেশা শিখিয়েছি তাদেরকে, ওই নেশায় তো বাচ্চারা বিভোর, বাচ্চা তো অপেক্ষায় ছিল কখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে তো এই বিল্ডিং এর মালিক সে হবে, ওই প্লটের মালিক সে হবে, এটার আশায় ছিল। তাই বাদের ছেলে দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে যদিও আমাদের টপিক আজকের বিষয় হচ্ছে মৃত্যুর পর, মৃত্যুর পরের দিকে আমরা যেতে পারিনি, মৃত্যুর আগেই থেকে গেছি, মাদের ছেলে দর্শকবৃন্দ আমরা আমাদের যে সন্তান রয়েছে আমরা এদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলি, সাথে সাথে আমাদের যা দৈনিক কার্যবলী রয়েছে আখেরাতে যেটার ব্যাপার আমাকে জবাবদিহিতা করতে হবে সেটা লিখে যায়। কেউ ঋণ পাচ্ছে,
অনেকে হয়তোবা বলতে পারেন যে মানে জেলা দর্শক আপনারা তো মাদানী ওসিয়তনামা নিয়ে আলোচনা করেছেন, এটা যদি কোথায় পাওয়া যায় সেটাও যদি আমরা বলে দিই ওনাদের জন্য আসানি হয়ে যাবে, যে আমির আহলে সুন্নাত কিভাবে মাদানী ওসিয়তনামা করেছেন। তো জাস্ট একটা ছোট মেসেজ দিতে চাই যে নামাজের আহকাম এই কিতাবটির মধ্যে বাপা আমির আহলে সুন্নাত একটা আপনার পার্ট করেছেন, সেটা হচ্ছে মাদানী ওসিয়তনামা 295 পৃষ্ঠায়, এটা আপনি অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার মৃত্যুর পরের অবস্থা ইনশাআল্লাহ সহজতর হয়ে যাবে।
মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের সময় শেষের দিকে, আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো যাওয়ার আগে আপনাদেরকে মেসেজ এটাই দিয়ে যাচ্ছি যে আপনারা আমির আহলে সুন্নাতের কিতাব নামাজের আহকামের মাদিনী ওসিয়তনামা অধ্যায়টা পড়ুন এবং বাচ্চাদেরকে, আমি তো বলবো সমাজের প্রত্যেক জনকে আপনি এক একটা তোহফা দিন, ইনশাআল্লাহ তারা আপনার ইন্তেকালের পর ওই কেউ না কেউ ওই মাদিনী ওসিয়তনামা পড়ে ইনশাল্লাহ আপনার সাথে সুব্যবহার করবে, যদি আপনার সন্তানরাও না করে প্রতিবেশীদের কেউ না কেউ ইনশাল্লাহ আপনার ওই দাফন কাফনে এগিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করে মৃত্যুর পরের প্রস্তুতি আগাম নেয়ার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া নবী।